প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাপ্তাহিক কলিন শো আলাপনে। আগেই বলেছিলাম যে আলাপনের আজকের বিষয় বাংলাদেশের নির্বাচন পরবর্তী অবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ঢাকা থেকে বাংলা ভিশনের হেড অফ নিউজ মোস্তফা ফিরোজ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নাঈম নিজাম, আর আমাদের সঙ্গে আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়া থেকে যোগ দেবেন। ডক্টর আবু নাসের রাজীব জার্নালিজমের প্রফেসর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, এবং তিনি আমাদের ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাও। মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বলছিলাম যে নির্বাচন শেষ হয়েছে এবং ইতিমধ্যেই তিন চার দিন চলে গেছে। এর মধ্যে বাংলাদেশে 298টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের বড় একটি অংশ শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে। বিরোধী দলীয় যে জোট ছিল তাদের পক্ষ থেকে নির্বাচনকে নানান অভিযোগ তুলে বলা হয়েছে পুনর্নির্বাচন দাবি করা হয়েছে। তো এই অবস্থার ভিতরে বাংলাদেশের ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সার্বিক অবস্থা, আপনার কি মনে হয়?
আমি মনে করি যে এটা কিন্তু আরেকটা সংকটের দিকেই বাংলাদেশ পড়লো, কারণ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটি বড় ধরনের প্রশ্ন উঠল। গত 10 বছরে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে সাংবিধানিকভাবে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচনটাই বিশ্বব্যাপী একটি মডেল নির্বাচন। কিন্তু গত 2014 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি বর্জন করাতে এবং সহিংসত হওয়াতে তাদের উপর একটা চাপ ছিল যে এই নির্বাচনে তারা মানে অংশ নিয়ে দেখত যে এটা কেমন নির্বাচন হয়। কিন্তু সেই 5 বছর পরে অংশ নিল, নেয়ার পরে যেই দৃশ্যটি বা যেই পরিস্থিতিটার উদ্ভব হলো তা সাংঘাতিক রকম, মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং একটা অস্বাভাবিক রকম নির্বাচন। এই নির্বাচন কোনোভাবেই যেটি সব পক্ষই বলছে, মানুষ বলছে যে তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি যে এত বড় একটি বিরোধী দল, একটি দল কিভাবে তারা 5-6টি আসন পায়, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। এবং ভোটের আগের দিন রাত থেকে কি পরিস্থিতি ছিল এবং তার আগের যে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিটা, সেটি কোনোভাবেই নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ না এবং এটা কাঙ্ক্ষিত না। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচন দিয়ে একটি সংকট সমাধানের দিকে যাচ্ছিল, সেটি যদি নিয়ন্ত্রিত নির্বাচনও হতো, অর্থাৎ অন্তত 100টা আসন যদি ফ্রি রেখে যদি বাকিগুলো যদি একটা একচেটিয়া নির্বাচন হতো, তাও হয়তো কিছুটা সংকটের একটা সমাধানের দিকে যেত। এখন যেটি হলো সেটি আর ভবিষ্যতে এই ব্যবস্থায় নির্বাচনটা হওয়া এবং সরকারের শাসন পদ্ধতির রূপটা কি দাঁড়াবে, সেগুলো নিয়ে কিন্তু নানান রকম দুর্ভাবনা বা সংকট একটা তৈরি হয়েছে, যার কারণে এই নির্বাচন নিয়ে খুব একটা জনমনে কিন্তু উচ্ছ্বাস নেই। এমনকি সরকারি দলের কোনো কোনো ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারাও চিন্তিত যে মানে এটি কি ধরনের নির্বাচন হলো। ফলে এটি আমার মনে হয় যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য একটা বড় ধরনের সংকট আবার তৈরি হলো।
জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু নাঈম নিজামের কাছে আসছি, তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। নাঈম নিজাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন মোস্তফা ফিরোজ বলছিলেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধী দল, বিরোধীদের জোট, তারা তো প্রশ্ন তুলেছে প্রথম থেকেই, এবং ভবিষ্যৎ কি হবে আমি সেটাই জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন যে এখনো ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না কি হবে, সময় গেলে বোঝা যাবে। আপনার কি মনে হয় যে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, সুষ্ঠু হয়নি, স্বচ্ছ হয়নি, এরকম অভিযোগ যে বিরোধীরা তুলছেন, এবং তারপরেও 298 আসনে নির্বাচনের বেশিরভাগ সংসদ সদস্য ইতিমধ্যেই শপথ নিয়েছেন, মন্ত্রী পরিষদও বোধ হয় খুব সম্প্রতি গঠিত হয়ে যাবে, আপনার কি মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এবং সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে?
আমি তো মনে করি বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটা ইতিবাচক অধ্যায় তৈরি হবে, কারণ বাংলাদেশের দীর্ঘ সময় থেকে আপনি যদি দেখেন ভোটের সময়কার পরিবেশ পরিস্থিতি কি ছিল সেটি আমাদের সবাই আমরা কম বেশি জানি এবং সেটা ওদের দেখা আছে। আপনি একটা জিনিস হিসাব করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ইলেকশনের আগে বিএনপির প্রার্থীদের যেভাবে অবস্থান নেওয়ার কথা ছিল, যেভাবে তাদের মাঠে থাকার কথা ছিল, তারা মাঠে ছিল না। আপনি আবার যেই প্রার্থীগুলো বিএনপির মাঠে ছিল তারা কিন্তু ভালো ভোট পেয়েছে। আপনি যদি দেখেন ঢাকাতে নবীউল্লাহ নবী, তিনি প্রার্থী ছিলেন, তিনি কিন্তু 70,000 ভোট পেলেন, আগে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং আমাদের সব ইলেকশনে থাকে এবং আগামীতেও থাকবে। আপনি যদি দেখেন রাজশাহী কিংবা বিভিন্ন অঞ্চলে আমরা যদি দেখি, আমরা যদি সিলেট অঞ্চল দেখি, আমরা যদি অনেকগুলো জায়গায় দেখি, সেখানে এক ধরনের পরিবেশ। এবং ঢাকার উত্তরার আসনে যে বিএনপির প্রার্থীকে মানুষ চেনে না, তাকে দাসর থেকে আসলেন, তিনি একটা দিন মাঠেও নামলেন না। আপনি যদি আসেন ঢাকার তেজগাঁও অঞ্চলে, সেখানে আমরা কি দেখেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পক্ষে যিনি প্রার্থী ছিলেন, তিনি 198 আমরা আসামি, তিনি নামতে পারবেন না জেনেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবং জামাত ইসলামের ঢাকাতে আরেকজন প্রার্থী ছিলেন, তিনি নামতে পারবেন না সবাই জেনেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তো এই ধরনের ঘটনাবলী তো আমরা জানি। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আগামী দিনে সরকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইনের শাসন কায়েম করা। এবং আইনের ক্ষেত্রে মানুষের রুল অব ল, মানুষ ইকোনমি যখন একটা পজিটিভ জায়গায় দাঁড়ায়, আমরা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের সবচেয়ে বড় সাকসেস থাকে, তারা কিন্তু আইনের শাসন সেখানে বিশ্বমান। এবং প্রত্যেকটা জায়গায় মানুষ মনে করে আমি আমার অধিকারটুকু নিশ্চিত করে পাবো, মানব অধিকার সেখানে সংরক্ষণ করা হয়। আগামী সরকার যিনি চ্যালেঞ্জ হলো আইনের শাসন, গণতন্ত্রকে অব্যাহত রাখা, এবং একই সঙ্গে যে সবার বিষয় থাকে মানবাধিকার সংরক্ষণ করা, কোথাও যেন কারো প্রতি অবিচার না হয় এবং সুস্থ শৃঙ্খলার সঙ্গে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। এবং প্রত্যেকটি খাতে যে চ্যালেঞ্জ গুলো ছিল, বিশেষ করে মাদক দ্রব্য একটা বিরুদ্ধে যে একটা অবস্থান, শক্ত অবস্থান, সেটি অব্যাহত রাখা, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং খাতে নানা রকম যে সংকট গুলো ছিল সেগুলো একদম যেন আর প্রশ্নবিদ্ধ না হয়, সেই চ্যালেঞ্জ গুলো সরকারকে মোকাবেলা করতে হবে। আরো অনেকগুলো জায়গা, বিশেষ করে মানুষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করা, এবং কোন প্রতিহিংসা পরায়ণতা তাকে দেখতে চায় না, মিডিয়া তার একটা ফ্রিডম, স্বাধীনতা যাতে উপভোগ করতে পারে, সেই জায়গাও সরকারকে নিশ্চিত করতে হবে। এই চ্যালেঞ্জ গুলো যদি বাস্তবায়ন সরকার করতে পারে, বিশেষ করে আইনের শাসন যদি ইমপ্লিমেন্ট করতে পারে, এবং সকল ক্ষেত্রটা শৃঙ্খলার মধ্যে রাখতে পারে, দলীয় কর্মীদের লাগাম টেনে রাখতে পারে, প্রশাসনিক যে কাঠামো গুলো আছে সেই জায়গাগুলো, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো যেন ক্ষতিগ্রস্ত হয় সেদিকে দৃষ্টি রাখতে পারে, আমি মনে করি আগামী চ্যালেঞ্জ আর সরকার যে চ্যালেঞ্জ গুলো আসবে সেগুলো মোকাবিলা করে পজিটিভ একটা ধারা তৈরি করতে পারে।
আচ্ছা, আপনার এই আলোচনার মধ্যেই একজন প্রশ্ন করেছেন, MD মঞ্জুরুল আলম রিপন নামে এক ভদ্রলোক ফেসবুকে প্রশ্ন করেছেন, বিএনপি ছিল না এই কথা আপনি বলেছেন, কিন্তু তিনি বলছেন যে এই কথা গ্রহণ করতে পারছি না, তাদের থাকতে দেওয়া হয়নি, আপনি কি বলেন?
দুই রকম ছিল, আপনি ধরেন 198 যদি কেউ আমরা আসামি হয়ে থাকে, যিনি ধরেন তেজগাঁও এলাকায়, তিনি কি করে থাকবেন? এটা তো আপনি জেনেই তাকে মনোনয়ন দিচ্ছেন। আবার এহসান হক মিলনের মতো একজন ভালো প্রার্থী, তাকে বাদ দিয়ে আপনি কোথা থেকে অখ্যাত অজ্ঞাত এক ব্যক্তিকে আমি মালয়েশিয়াতে এখানে মনোনয়ন দিয়ে দিচ্ছেন? এইগুলো তো একটা স্পষ্ট বিষয়। আপনি দেখেন কুমিলা মঞ্জুর হাসান মুন্সি পপুলার একজন ক্যান্ডিডেট, সেখানে মহাজোট থেকে নিয়ে রতন সাহেবকে দেওয়া হলো, তিনি তো এলাকা কোনোদিন জানেনি। তো সেই যেরকম প্রার্থীর বিষয়গুলো এই বিবেচনা তো রাখতে হবে। আপনি দেখেন যেখানে খালেদা জিয়া ইলেকশন করতেন শ্রেণী এক, সেখানে যে যাকে প্রার্থী করলো তিনি ওই এলাকার বাসিন্দাই নন, অনেকগুলো জায়গাতে, আমি বলছি না যে কোথাও কোথাও প্রশ্ন ছিল না ভোটের সেই জায়গাটুকু, সেটা ছিল এবং আলাদা বিষয়। কিন্তু যেই প্রার্থীগুলো আপনারা দেওয়ার চেষ্টা করলেন বা দেওয়া হলো, সেখানে কিন্তু তারা কি মাঠে নামার বিষয়, নবীল্লা নবী কি ঢাকাতে নামেননি, তিনি নেমেছেন, সুব্রত চৌধুরী কম বেশি নেমেছেন, এটা তো বাস্তবতা, সালাউদ্দিন নেমেছেন, তিনি কিন্তু লড়াই করেছেন, ফাইট করেছেন, এটা তো দৃশ্যমান, ইনক্লুডিং আমানুল রহমানের সন্তান যিনি ইলেকশন করলেন তাকেও আমরা মাঠে দেখেছিলাম, তার সঙ্গে লড়াই হলো, গয়সরায় গিয়ে লড়াই করলেন, এগুলো তো দৃশ্যমান ছিল। আবার অনেক প্রার্থী, আমি বলছি কমপক্ষে 150 বিএনপির প্রার্থীরা মাঠে ছিল না এবং যায়নি। কিন্তু আপনি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ঢাকা শহরে আপনি একটা একজন কারা লড়াই করবে, কারা অবস্থান করবে, এখন একটা দিনের জন্য কি গুলশান এলাকায় কি যেখানে ডিপ্লোমেটিক এলাকা কর্তৃপক্ষরা বসবাস করেন তাদের অফিসের সামনে, তাদের বাড়ির সামনে কি আন্দোলন গমন পার্থ নামতে পারতেন না? এবং সেখানে নামার পর তার বিপক্ষে কি অবস্থা না হতো কি হতো না, সেটা আমরা মিডিয়ার সবাই তো আমরা মাঠে ছিলাম, আমরা অনেককে দেখিনি। এটা রিয়েলিটি, নামার পরে লড়াই করার পর নামতে থাকতে দেওয়া নেই, সেটা আরেকটা অংশ, আমি সেগুলোর নাম বললাম, এরকম অনেকে কিন্তু থাকতে দেওয়া নেই, সে জায়গাগুলোতে লড়াই হলো, সেটা এক ধরনের সবসময় চেষ্টা করেছে। আবার অনেকে
আচ্ছা আমাদের
এই জায়গাগুলো আমার কাছে সেই জায়গাটা আমার পথ।
ডক্টর আবু নাসের রাজীবের একটু ব্যাখ্যা শুনি আমরা
আপনাকে।
জি, আমি ফিরে আসছি একটু, ক্যালিফোর্নিয়া থেকে ডক্টর আবু নাসের রাজীব যোগ দিয়েছেন, তার ব্যাখ্যাটা একটু শুনি। যে আপনি তো বিভিন্ন ইলেকশন পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন বাংলাদেশের এবারকার নির্বাচন থেকে এ পর্যন্ত যে অবস্থার সৃষ্টি হয়েছে, আপনার কি মনে হচ্ছে? এবং দুজনের, মোস্তফা ফিরোজ এবং নাঈম নিজামের আলোচনাও শুনলেন।
জি, আমি যেটা বলতে চাই যে কোনো গণতান্ত্রিক দেশে একটি শক্তিশালী বিরোধী দল দরকার। আমার যেটা মনে হচ্ছে নির্বাচনের যে আউটকাম, সেটা যত বিএনপি না ক্ষতিগ্রস্ত হচ্ছে, আওয়ামী লীগ এবং তার মিত্ররা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেননা যেভাবেই হোক না কেন, নির্বাচন সুষ্ঠু হোক আর অসুস্থ আপনার নির্বাচন ভালো না হোক, আমরা বাস্তবতা হচ্ছে যে কোন বিরোধী দল নেই। জাতীয় পার্টি 22টি আসন পেয়েছে এবং তারা আজকে রাত পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিল, তারা সরকারে থাকবে নাকি সত্যিকারের বিরোধী দল হিসেবে থাকবে। আজকে একটি প্রেস নোটের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ বলেছেন যে তারা একটি সত্যিকারের বিরোধী দলে থাকবেন। কিন্তু জনাব এরশাদের যে বিগত দিনের যে রাজনীতি, তার যে কথাবার্তা, সেটা নিয়ে আমরা তারই বিবৃতিকে আমরা আস্থায় নিতে পারি না। কারণ হচ্ছে যে কালকে যে তিনি তার কথা চেঞ্জ করবেন না তার কোনো গ্যারান্টি নেই। তো যদি একটা 300 আসনের মধ্যে আপনার 7 জন সত্যিকারের বিরোধী দলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারা কেউই আপনার শপথ নেননি, একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স চান, সেখানে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সরকারের জন্যই বড় ধরনের সমস্যা হয়। আমরা জানি যে আমাদের দেশে যারা MP নির্বাচিত হন তারা মনে করেন যে MP নির্বাচিত হওয়ার পরের 5 বছর ওই যে সংসদীয় এলাকা, সেই সংসদীয় এলাকার তিনি একজন রাজা এবং যারা কনস্টিটিউয়েন্ট আছে তারা তার প্রজা হয়ে যায়। এবং তার ফলে এখন যেটা দেখা যাচ্ছে, যেহেতু আওয়ামী লীগ এবং মহাজোট প্রায় 168 বা 169 এরকম একটা যে সংখ্যায় পেয়েছে, সেখানে তারাই কিন্তু মহারাজা হয়ে যাবেন। বিরোধী দলের কোনো ধরনের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না। তার ফলে যেটা হবে, এমনিতেই গত 5 বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে কোন্দল, দলীয় কোন্দল, অন্তঃকোন্দল, নানা ধরনের সমস্যা ছিল, এই সমস্যা হয়তো আরো বাড়বে। আমার মনে হয় যদি একটা রিপ্রেজেন্টেটিভ বিরোধী দল থাকতো সেটা শুধুমাত্র দেশের জন্যই নয় সরকারের জন্য ভালো হতো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজের কাছে আবার আসছি যে চেক অ্যান্ড ব্যালেন্সের। আচ্ছা, আবু নাসের রাজীবের কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই মোস্তফা ফিরোজের কাছে যাওয়ার আগে, সেটি হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা যেটি বললেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এবার একটি চেক অ্যান্ড ব্যালেন্সের সৃষ্টি হয়েছে, কারণ গত কয়েক বছর যাবৎ রিপাবলিকানরা দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ আসনে থেকে নিয়ন্ত্রণে ছিল। তো এবার নতুন একটি কংগ্রেস দায়িত্ব নিয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ কংগ্রেসে পরিণত হয়েছে। আমি একটি বিষয় শুধু উল্লেখ করছি যে এই কংগ্রেসে অনেকেই, অনেক সদস্য প্রথমবারের মতো রাজনীতিতে এসেছেন এবং আপনার কংগ্রেস ম্যান বা কংগ্রেস ওম্যান নির্বাচিত হয়েছেন। তাদের 2-3 জনের সাক্ষাৎকার একটু আগে আমাদের সঞ্জনা ফিরোজের রিপোর্টে আমি শুনেছি, দুজনই বলেছেন যে আমাদের এই নতুন পরিচয় কংগ্রেসম্যান বলতেই কেমন যেন লাগে। তো আমাদের দেশে যারা নতুন নির্বাচিত, এবার অনেক তরুণ নির্বাচিত হয়েছেন এইবারকার ইলেকশন, যেভাবেই হোক না কেন ইলেকশন তো হয়েছে, তার মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাদের অবদান বাংলাদেশের অগ্রগতিতে কি হতে পারে, আমি এই প্রশ্ন মূলত মোস্তফা ফিরোজের কাছে রাখবো। আবু নাসের রাজীব, আপনি যদি 1 মিনিট একটু বলেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার আলোকে।
আমি যেটা বলবো যে বেশ কয়েকজন তরুণ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশে, তারা যদি সত্যিকারের অর্থে কাজ করতে পারেন তবে সেটা ডেফিনেটলি একটা ইতিবাচক বিষয়। আপনি যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছিলেন, যুক্তরাষ্ট্রের যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছিলেন, সে সাথে বাংলাদেশের একটা ভিন্নতা রয়েছে। ভিন্নতা এই অর্থে যে আমি বলবো আমাদের বাংলাদেশের যে বর্তমান শাসন কাঠামো এবং সাংবিধানিক কাঠামো, সেটাতে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যবস্থাই নেই। আপনি দেখবেন যে বাংলাদেশে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। বাংলাদেশে যদিও পার্লামেন্টারি ডেমোক্রেসি, কিন্তু যে দলেরই যখনই যিনি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মতই কিন্তু সরকারের মত হয়ে দাঁড়ায় এবং প্রধানমন্ত্রী যা বলেন সেটা সবাই সেটা সে ধরনের কাজই করেন। আমার মনে হয় আমাদেরও ভেবে দেখার সময় এসেছে যে কিভাবে, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, যে কিভাবে আরো আপনার আমাদের যে শাসনতান্ত্রিক যে ব্যবস্থা সেখানে আরো কিভাবে রিপ্রেজেন্টেশন নিয়ন্ত্রণ আপনার প্রতিষ্ঠা করা যায়, শুধুমাত্র বিরোধী দল এবং সরকারি দলের মধ্যেই নয়, সরকারে যারা থাকবেন সেখানেও যেন ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। আমার মনে হয় যে যেহেতু আওয়ামী লীগ বিপুল বিজয় পেয়েছে, তারা যদি সংবিধান সংশোধন করার মাধ্যমে একটা আপনার এই যে ক্ষমতার যে ভারসাম্য এবং ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা যদি করেন, তাহলে সেটা দীর্ঘমেয়াদে দেশের জন্য একটা খুব ভালো কাজ হবে।
আচ্ছা, আমি এই প্রশ্নে এখন মোস্তফা ফিরোজের কাছে আসছি। তার আগে আমি যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নতুন নির্বাচিত যারা সদস্য তাদের দুজনের ছোট্ট করে দুটো বাইট শোনাতে চাই। পিটার স্টাউবার রিপাবলিকান প্রতিনিধি, তিনি একজন হকি খেলোয়াড় ছিলেন, পুলিশে কাজ করতেন এবং তিনি ডেমোক্রেট অধ্যুষিত মিনেসোটায় রিপাবলিকানদের বিজয় এনে দিয়েছেন, তিনি রিপাবলিকান দল থেকে কংগ্রেসম্যান হয়েছেন, তার কথা আগে শোনাই।
My room is it's about 10 by 12 and it's you got a bunk bed for family. The title of congressman is kind of surreal.
আচ্ছা, এরপর কেটি পোর্টার, তিনি একজন ডেমোক্রেট এবং তিনি ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হয়েছেন, তিনি হার্ভার্ড গ্রাজুয়েট, ইয়েল গ্রাজুয়েট এবং তারও কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তিনি কি বলছিলেন?
People ask me who are you? I say I'm a law professor and I'm a consumer advocate and I'm a mom and this is an additional identity that I have to think about. So it is a change.
মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসছি। আমি এই দুটো শুনালাম এই জন্য যে বাংলাদেশে এবার নবীন রাজনীতিক অনেকে এসেছেন, তরুণ অনেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই যে দুজন বললেন যে তিনি কংগ্রেসম্যান পরিচয় দিতে অস্বস্তি বোধ করেন এবং আরেকজন বললেন যে তিনি রুম শেয়ার করে থাকেন, চারজন কংগ্রেসম্যান একসঙ্গে ডিসিতে এসে রুম শেয়ার করে থাকবেন যতদিন না তারা তাদের পরিবার নিয়ে এখানে আসবেন, এক বছর মিনিমাম থাকবে, তো আমাদের দেশে যারা তরুণ নির্বাচিত হলেন তারা কি করবেন?
ধন্যবাদ। আসলে সেখানকার এক ধরনের সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, তার সাথে তো আমাদের সাথে মিলবে না। তারপরও আমি বলতে পারি যে আমাদের হয়তো ইন্ডিভিজুয়ালি কোনো কোনো ক্ষেত্রে, যেমন মাস্টারপি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা ব্যক্তিগত উদ্যোগে কিছু সমাজসেবা, কিছু প্রকল্প মানুষের কল্যাণে সেগুলো করার চেষ্টা করবেন এবং আমি আশাবাদী যে সেই উদ্যোগগুলো নেবেন। কিন্তু এর মধ্য দিয়ে তো সামগ্রিক যে শাসন কাঠামো বা গণতান্ত্রিক কাঠামোটাই যে সংকটটা তৈরি হলো সেটি কি হবে, সেটির মীমাংসা কি হবে? এই যে কিছুক্ষণ আগে যেটি শুনছিলাম যে প্রত্যেকটা যারা নির্বাচিতরা শাসক দলরা তারা তাদের অঞ্চলে যে সমস্ত পরিস্থিতিটা নির্বাচনকে ঘিরে যেসব শক্তিগুলোকে তারা ব্যবহার করলো সেটার তো তারা কন্টিনিউশন চাইবেন। ফলে আরো পাঁচ বছর পরে যে একটি ভালো একটা গণতান্ত্রিক উপায়ে যে একটা নির্বাচন হবে তার আশা কিন্তু দুরাশা। কেননা আপনি দেখেন যে সরকারি বা বিরোধী সব রাজনৈতিক দলেরই প্রার্থীর নমিনেশন বা এই প্রার্থী নির্বাচনে কেন বেশি নামলো, ও নামলো না কেন, এই দুর্বলতাটা সেটা ভিন্ন দিক। কিন্তু নির্বাচনটা যারা অ্যারেঞ্জ করবে, নির্বাচনী ব্যবস্থাটায় যারা পার্ট নেবেন, যেমন প্রশাসন, নির্বাচন কমিশন, তারা যদি একচেটিয়া হয়ে যায় এবং একজোট হয়ে যায় এবং কোন পার্সেপশন হয় যে তারা কোন একটা পক্ষকে ইয়ে করে, তখন আপনি কে মাঠে নামলো কে মাঠে নামলো না কিছু আসে যায় না। যেমন জেনারেল এরশাদ, তিনি তো নির্বাচনী এলাকায় যানি, তারপরও তো তিনি নির্বাচিত হয়ে গেলেন এবার। তো এরকম ভাবে এখানে মাঠে নামা না নামার প্রশ্ন না, প্রশ্নটা হলো যে আমি নির্বাচনটা স্বচ্ছভাবে করতে পারলাম কিনা। স্বচ্ছভাবে যদি আমি করতে পারি তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে একটা গণতান্ত্রিক যে নির্বাচনী বিধি ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত হলো, আমরা সেটাকে ভেঙে চুরে আমরা একটা ভালো একটা শাসন ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা আনবো এবং একটা খুব ভালো দেশের একটা রাজনীতি উপহার দেবো, সেটি তো আর আশা করা যায় না। আমার বক্তব্য সেটি।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের ফেসবুকে অসংখ্য প্রশ্ন এসেছে, নাইম নিজাম আপনাকে দুই একটি প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি। সপ্তডিঙ্গা নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন যে আমার খুলনা পাঁচ আসনে নির্বাচনের পূর্ব থেকে পুলিশের উপর জুপুরি অভিযানে ধানের শীষের নেতাকর্মীদের এলাকা ছাড়া করা হলো। নির্বাচনের দিন পোলিং এজেন্ট সহ ধানের শীষের ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না, আর আগের রাতেই ভোট কাটা হলো, এ ব্যাপারে কি বলবেন? এই রকম একই ধরনের প্রশ্ন অসংখ্যজন করেছেন যে নির্বাচনের আগের রাতেই ভোট হয়েছে, আপনার কি বক্তব্য এই প্রশ্নে?
দেখুন, এটা তো আমাদের সংবাদকর্মীদের, আমরা যেটা এরকম কোন বাংলাদেশের কোন মিডিয়াতে খবর আমরা দেখিনি ওইভাবে, অভিযুক্ত পাল্টা অভিযোগ আমাদের দেশের ইলেকশন সব সময় হয়ে থাকে, এটা নতুন কিছু। আমাদের এখানে একটা সময় ছিল ইলেকশন মানে হুন্ডা গুন্ডা একটা অবস্থান, এরকম একটা প্রক্রিয়া ছিল। বাহ্যিক ভাবে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে, ঢাকা শহরে আমি উত্তরের একটি ভোটকেন্দ্রে গিয়েছিলাম, সেখানে আমার পুত্র প্রথম নতুন ভোটার হিসাবে যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের পর ইউনিভার্সিটি নির্বাচনে বারুকে, তো ওখান থেকে সে এসে ভোট দিতে আসলো, আমি তার সঙ্গে গেলাম এবং আমার ওয়াইফ, তিনিও আমার সঙ্গে ছিলেন। আমরা যখন দেখলাম যে সেখানে তার দুজনই ভোটাধিকার প্রয়োগ করলেন, আমি কুমিল্লার ভোটার, সেখানে আমি কুমিল্লা যাওয়া হয়নি, বাট আমি তাদের সঙ্গে দেখলাম যে ভোটের একটা পরিবেশ ছিল। আবার অনেক জায়গায় কুমিল্লা থেকে বা অনেক জায়গা থেকে ভালো মন্দ যেরকম, এবং আমরা অনেক খবর পেয়েছি, আপনি দেখেন অনেকগুলি জায়গাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটতেই পারে, বিচ্ছিন্ন অভিযোগ থাকতেই পারে, কিন্তু সার্বিক ভাবে আমার কাছে যে বিষয়টি মনে হয় যে ওভারঅল ভোটাধিকার ভোটের পরিবেশটা চমৎকার ছিল, এবং মানুষের মধ্যে নানা রকম শঙ্কা আশঙ্কার মধ্যেও একটা এনভায়রনমেন্ট ছিল। মাঠে তখনই কম্পিটিশন তো হবে যখন উভয় পক্ষ মাঠে থাকবে। আমাদের মাঠের পরিবেশটা প্রথম থেকে বিএনপির যেভাবে শক্ত অবস্থান নিয়ে প্রার্থীদের মাঠে থাকার কথা ছিল সেটুকু পরিলক্ষিত হয়নি। তারা যদি সেভাবে মাঠে প্রথম থেকে অবস্থান গ্রহণ করেন, আপনি কত করবেন? আপনি একজন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী, তিনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে তিনি একটা অবস্থান গ্রহণ করলেন, এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি তার এলাকাতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যকে পরাজিত করলেন, এবং তিনি একটা সমাবেশ করে তিনি তখন বললেন যদি এখানে বাড়াবাড়ি করা হয় তাহলে পুলিশের উদ্দেশ্যে তিনি বললেন আমি থানার ইটগুলো খুলে দিয়ে যাবো, এই জনগণ বিশাল সমাবেশের মধ্যে বললেন। এবং একই রকম ভাবে সুলতান মোহাম্মদ মনসুরকে আমরা মাঠে দেখেছিলাম, তিনি স্ট্রং অবস্থান নিয়েছিলেন। মাহমুদুল মান্না তার এখানে অনেক অনিয়মের অভিযোগ করলো, সেখানেও আমরা দেখেছিলাম তিনি অনেক বড় বড় শোডাউন করেছেন, সমাবেশ করেছিলেন, ইলেকশন আগে দেখা গিয়েছিল। ইলেকশনের আগে চিন্তা তো করতে হবে, আপনি পরে কতটুকু পেলেন কতটুকু পান নাই এবং কিরকম এনভায়রনমেন্ট ছিল সেটুকু একটা আলাদা অবস্থান। বাংলাদেশের রাজনীতিতে সবসময় অভিযোগ পাল্টা অভিযোগের সবসময় ছিল, এখনো আছে, কিন্তু আমরা অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমরা সবসময় ভালো দিকটাই দেখতে চাই, আমরা একটা সুস্থ ইলেকশন দেখতে চাই, সুস্থ অবস্থান দেখতে চাই। সে জায়গাতে কোথায় কোথাও যে বিচ্ছিন্ন ঘটনা এভারেস্ট ছিল কিন্তু, এবং বিচ্ছিন্নের মধ্যেও আমার কাছে মনে হয় এবার সুষ্ঠু একটা ভোটের যে প্রক্রিয়াগুলো ছিল সেই জায়গাগুলোতে নানা রকম মেরুকরণের পরও সরকার তার অবস্থান যেভাবে ব্যাখ্যা করুক কেন কিছু কিছু অভিযোগ তো ছিলই, তারপরে একটা এভারেস্ট পরিবেশ আমরা ভালো দেখতে পেয়েছিলাম।
আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কানাডা থেকে আসমা আহমেদ, তিনি একসময় বাংলাদেশে খুব জনপ্রিয় সংবাদ পাঠিকা ছিলেন। তিনি প্রবাসী হিসেবে তার মতামত এবং তার অনুভূতি জানাতে চান বাংলাদেশের ভোট নিয়ে। আসমা আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জি বলুন।
আসলে প্রথমেই আমি একটা নবনির্বাচিত দলকে শুভেচ্ছা জানাচ্ছি তাদের বিজয়ে, যেটি হয় কারণ আমি যে দেশে বসবাস করছি এটার নিয়মটা এরকম যে যে দলই আসুক তাদেরকে শুভেচ্ছা জানাতে হয়, এরকম রীতি অবশ্য বাংলাদেশে খুব বেশি নেই। আর সত্যি কথা বলতে এবার যেভাবে নির্বাচনটা হয়েছে সেই ফলাফলে কতটা শুভেচ্ছা জানাতে পারে সেটা আমি নিজেও ভাবছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রথমত হয়তো বা একটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের এখনো সেই অবস্থা গড়ে ওঠেনি যে প্রশাসনিক ভাবে যে সরকার আছে তাদের অধীনে নির্বাচন। প্রথমত এটি বোধ হয় প্রমাণিত হলো, যেটি আমাদের দেশে সম্ভব নয়। আরেকটি যে বিষয়টা আমার চোখে পড়েছে সেটা হলো যে ফলাফলের এই যে অদ্ভুত, এটাকে সংখ্যাগরিষ্ঠ বলবো না 100% বলবো না কি বলবো বুঝতে পারছি না। ফলে এই জিনিসটি কেন হলো, এটি অবশ্যই একটা যদি জবাবদিহিমূলক সরকার বলে বিবেচনা করেন তারা নিজেকে, যারা জয়লাভ করেছেন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের যে প্রশাসনিক কর্মকাণ্ড অথবা বিশেষ করে নির্বাচন কমিশন বলে যে প্রশাসনিক বিষয়টি বিভাগটি রয়েছে যারা নির্বাচনটি পরিচালনা করেছেন, তাদের একটু খোলাসা করা দরকার যে আসলে হয়েছেটা কি।
হ্যাঁ, আপনার এই অসংখ্য ধন্যবাদ আসমাপা আপনার মন্তব্যের জন্য। আপনার এই মন্তব্যের সূত্র ধরে আমি আমাদের দুই অতিথি মুস্তফা ফিরোজ এবং নাঈম নিজাম দুজনের কাছে প্রশ্ন যেটি করতে চাই সেটি হলো যে নির্বাচনের পর থেকে এ পর্যন্ত, আজকেও বোধহয় আমরা একটা রিপোর্ট পেয়েছি ঢাকা থেকে, ডেমোক্রেসি ওয়াচ একটি তদন্তের দাবি জানিয়েছেন, এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট সংগঠনগুলো এই নির্বাচনের সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে কিনা, মানুষ ভালো পরিবেশে ভোট দিতে পেরেছে কিনা, অংশগ্রহণমূলক হয়েছিল কিনা, এবং বিরোধী দল যে সব অভিযোগগুলো করেছে সেগুলোর তদন্ত করে একটি ফলাফল দেওয়ার দাবি জানিয়েছে। তো এই প্রসঙ্গে আপনাদের কি মতামত মোস্তফা ফিরোজ? আন্তর্জাতিক মহলে
আমি একটাই ছোট্ট করে একটা জিনিস বলতে চাই যে নির্বাচন কমিশন বলেছে 80% ভোট পড়েছে। আপনি দেখেন দশ কোটি ভোটারের মধ্যে 1 কোটির বেশি ভোটার প্রাপ্তবয়স্ক ভোটার যারা দেশের বাইরে থাকে, তাহলে 90%। আর 1 কোটি মানুষ এমনিতেই নানান কারণে তারা তাদের বিভিন্ন অঞ্চলে থাকা কর্মব্যস্ততার কারণে পারে না, তাহলে আমাদেরকে কি ধরে নিতে হবে যে মানে শতভাগ ভোট পড়েছে? এটি তো একটা অস্বাভাবিক ঘটনা। কোন কোন কেন্দ্রে আপনার দেখবেন যে প্রার্থীরা 90% পর্যন্ত অতিক্রম করেছে। এইগুলো যদি এইসব বিশ্লেষণ করলেই কিন্তু বোঝা যাবে যে সারা দেশব্যাপী ভোটের চিত্রটা কি ছিল এবং কেমন ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই পুরো বিষয়টি তদন্ত করবে কে, কোন পক্ষ? কারণ যদি সব যদি কোনো পক্ষ যদি একজোট হয়ে যায় তাহলে নিজেরা নিজেরা তো আর তদন্ত হবে না। ফলে আমি মনে করি যে এই দাবিটা এসছে বিরোধী পক্ষ থেকে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে, সেটি হলো যে একটা সত্যিকারের অর্থে একটা তদন্ত দরকার যে এই নির্বাচনটা গতির প্রকৃতি কেমন ছিল। কারণ নির্বাচনের শুধু দিন না, ভোটের দিন না, ভোটের আগের থেকে কেন শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে শুধুমাত্র একটি পক্ষের গ্রেপ্তার হওয়া শুরু হলো, কেন প্রার্থীরা তারা প্রচার প্রচারণায় নামতে পারলো না, এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। এখন বিচ্ছিন্ন ভাবে কোনো কোনো হয়তো পকেটে হয়েছে, কিন্তু সামগ্রিক ভাবে কেন হতে পারলো না সেই বিষয়টা তদন্তের দাবি রাখে। কেননা বিরোধী পক্ষ কিন্তু সংলাপে গেছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবং তারা নির্বাচন করেছে, কিন্তু আপনি আইন আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন সব মিলিয়ে এই যে প্রার্থীটার মনোনয়ন বৈধতা নিয়ে যে সমস্ত ঘটনা ঘটলো এটা হলো নজিরবিহীন। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে যেই নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম সংলাপের মধ্যে দিয়ে, সেই নির্বাচনটি কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা পেলাম না। এটা এখন কেন হলো না, ভোটের ফলাফল কেন, এই বিষয়ে একটা গভীর বিশ্লেষণ এবং তদন্তের দাবি রাখে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমনিজাম, এই তদন্তের বিষয়টি মোস্তাফিজ নিজেও প্রশ্ন করলেন যে তদন্তের যে দাবি উঠেছে মানবাধিকার সংগঠন এবং বিরোধী পক্ষের থেকে, এই তদন্ত করবে কে? নির্বাচন কমিশনের কাছে? জি,
আমি খুব অবশ্যই তদন্ত আমি দাবি করছি। তদন্তটা যেভাবে প্রক্রিয়ার মধ্যে তদন্ত হতে পারে, আপনি যদি একটা হিসাব নিকাশ করে দেখেন যে জায়গাটুকুতে ভোটের আগের থেকে পরিবেশটা কি ছিল, আপনি 2014 সালের ইলেকশনের পর বিএনপি কিন্তু তা না এক বছর দেড় বছর যে কান্তি রুইন একদম আগুন সন্ত্রাসের মতো একটা আন্দোলন করলো, তারপর থেকে বিএনপি মাঠ ছাড়া গত 5-6 বছরে আর কি নতুন জেনারেশনের জন্ম হয়েছে, বিএনপি মাঠে ছিল না গত ইলেকশন টাইম। এটা বললে ভুল হবে, আপনি ধরেন ইলেকশনের 2014 সালের 15 এবং 16 দেশের বিএনপির বিরুদ্ধে তারা ওই সময় টানা আন্দোলন করে থাকার কারণে প্রচুর মামলা হয়েছে তাদের নেতা কর্মীদের বিপক্ষে, তারপর থেকে তারা মাঠে যেতে পারেনি। ইলেকশনের আগে হঠাৎ করে তারা মাঠ থেকে উদাও বিষয়টি তেমন নয়। কিন্তু দ্বিতীয়ত হলো আপনি ইলেকশন আগে একটা এনভায়রনমেন্ট দেখেন, দেশের শতভাগ ব্যবসায়ী সংগঠন গুলো একসঙ্গে এসে তারা সমর্থন জানালো সরকারকে যে আমরা সকল ব্যবসায়ী সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে সরকারকে সমর্থন জানাচ্ছি। আপনি দেখেন শিল্পীরা তারা একসঙ্গে মাঠে নামলো, খেলোয়াড়রা একসঙ্গে মাঠে নামলো, সব বাংলাদেশের সকল মিডিয়া একযোগে সরকারকে সমর্থন দিল, ইনক্লুডিং মুসলমানদের বাংলা ভিশন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের সকল জায়গাতে এটা একটা দৃশ্যমান অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, আবহাওয়া তৈরি হয়েছিল যেটা অতীতে আমরা কখনোই দেখিনি। দ্বিতীয়ত আরেকটা বড় বিষয় সেটি ছিল সরকারের প্লাস পয়েন্ট, সরকার যে জায়গাটা একটা তারা ওয়েব তৈরি করতে পেরেছে, তারা ইনক্লুডিং সোশ্যাল মিডিয়াতেও যদি প্রচারণার প্রশ্নে আসে সেখানে সরকারের দল এগিয়ে ছিল, সেখানে কিন্তু বিপক্ষের দলগুলো শক্তিগুলো সেই জায়গাটুকু করতে পারেনি। হয়তো তাদের আমার কাছে যেটা মনে হয় বিএনপির হোমওয়ার্কের অভাব ছিল, পার্টি মনোনয়ন ক্ষেত্রে হোমওয়ার্কের অভাব ছিল এবং ইলেকশনের ওয়ার্ক করতে যে সম্মিলিত একটা প্রচেষ্টা দরকার, সম্মিলিত প্রপাগান্ডা সেল দরকার, দলের নেতা কর্মীরা কিছু তো মামলা আছে আর যাদের মামলা নাই তাদের মাধ্যমে তো হতে পারে। আর তিনি যে প্রার্থীগুলোকে সামনে নিয়ে আসা দলের মনোনয়নের ক্ষেত্রে একদম জোটের মহাজোটের সবাই কিন্তু ছাড় দেননি, এমনকি বিদ্রোহী জোটে যাদেরকে মনোনয়ন দেওয়া হলো তারা কি সেরকম এক সক্ষমতা ছিল, তাদের তারা কতটুকু সক্ষম ছিল? আমার কাছে মনে হয় যে বিএনপিকে এখন তাদের নিজস্ব রিসার্চ গবেষণার জায়গাটুকু অনেক বেশি করতে হবে, এই কারণে যে তারা সরকারি দল কি করে বারবার এই কোথায় কোথায় তারা সফল হলো, কোথায় কোথায় তারা তাদের বিএনপির বিপক্ষে অবস্থান গ্রহণ করলো, কেন বিএনপি মাঠে নামতে পারে না, কেন তাদের নেতা কর্মীর বিরুদ্ধে এত মামলা, এই মামলাগুলো ইলেকশনের আগে থেকে দায়ের করা ছিল না 2013-14-15-16 থেকে দায়ের করা, এবং সেই জায়গাগুলো যদি পর্যবেক্ষণ করে দেখা হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা চাইছি একটা জায়গার সহনশীল একটা রাজনৈতিক পরিবেশ, সেখানে বিএনপি বা আওয়ামী লীগ সকল দল সকল মত সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশ থেকে এগিয়ে নিতে হবে। আজকে আমরা তো সরকারের কাছে এখন তো স্ট্রংলি দাবি করছি যে আপনারা তদন্ত করুন এবং বিএনপি থেকেও তদন্ত হোক, যার যার জায়গা থেকে সবাই একটা ব্যবস্থা গ্রহণ করুক এবং সম্মিলিত ভাবে একটা ডিসকাশন হতে পারে, প্রক্রিয়া হতে পারে, মিডিয়া আসতে পারে, এই জায়গাগুলো যে বিশ্লেষণ গুলো আসে বিএনপি কিন্তু ঢাকা কল্যাণ তো হবে না, আমার কাছে মানে বাস্তবতা থাকতে হবে। ঢাকা শহরে যখন তারা একটা অবস্থান তুলে ধরতে পারেনি এখন সেই জায়গাতে তখন ইলেকশন লাগে, এটা তো সারা বাংলাদেশের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হলো বিএনপির এই কারণে যে একটা হয়তো সরকারি দল যেভাবে নিয়ে যাবে বা তারা ক্ষমতা আসবে তখন বাকি যে কর্মীগুলো চাঙ্গা ভাবে একটা ভোট করার কথা সেখানে তারাও সেভাবে মাঠে নামেনি। সবাই যদি বিএনপির কর্মীরা মাঠে নামতো, মাঠে থাকতো, যারা তো যাদের বিরুদ্ধে মামলা ছিল আপনি কতজনকে জেলে নিতে পারতো, কতজনকে হাজাতে নিতে পারতো? আপনি যদি হিসাব করেন বিএনপি চেয়ারপারসন আটক হওয়ার পর বিএনপি একটি সমাবেশ করতে পেরেছে, একটি মিছিল করেছে, একটা বড় অবস্থান তৈরি করতে পেরেছে, মানুষের মধ্যে জনমত সৃষ্টি করতে পেরেছে। যেই দলের চেয়ারপারসন আটক হওয়ার পর সে সত্য অবস্থান গ্রহণ করতে পারে না সেই দলটিকে তাকে নতুন করে নিজেরাই গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে এবং চিন্তা করতে হবে কি করে তারা আবার বেরিয়ে আসতে পারে এবং তাদের ভুল ত্রুটি গুলো কোথায় ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিল, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নত করতে পেরেছিল কিনা, সকল জায়গায় রিসার্চ গবেষণা করলে আমার কাছে মনে হয় আলটিমেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ধারা তৈরি হতে পারে এবং সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মধ্যে রাজনীতি করতে পারে। শেষ পর্যন্ত আমি এটুকু বলবো সরকারি দলের প্রতিও তাদেরকেও এই বিশাল বিজয় তাদের দায় কিন্তু বাড়িয়ে দিয়েছে, তাদেরকে নতুন করে ভাবতে হবে। তারা কিন্তু এখন যা তা করলে কিন্তু মানুষ গ্রহণ করবে না, তাদেরকে এখন দেশটাকে একদম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে আইনের শাসনটা প্রত্যক্ষ বাস্তবায়নের মধ্যে অগ্রসর হতে হবে এবং সবার প্রতি একটা সহনশীল আচরণ নিয়ে এবং সকল কাজগুলো পজিটিভ দ্বারাই করতে হবে, নাহলে কিন্তু সংকট বাড়বে কমবে না রাজনৈতিক ক্ষেত্রে।
নেম ভাই আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে একজন যোগ দিয়েছেন মোস্তফা কামাল পাশা। হ্যালো, হ্যালো,
আমি মোস্তফা কামাল পাশা বাবুল বলছি ভাই।
জি জি বলুন, আপনি তো যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে যুক্ত?
জি জি, আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আচ্ছা, তো আপনি এবার নির্বাচন করার বোধহয় জন্য বাংলাদেশে গিয়েছিলেন, নমিনেশন নিয়েছিলেন, তো কি মনে করেন আপনি নির্বাচন কেমন হলো এবং এই যে আলোচনা শুনলেন এর প্রেক্ষিতে আপনার মন্তব্য কি?
আমাদের বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুষ্ঠুর কোনো পরিবেশও ছিল না, কারণ বর্তমান সরকার উনি একতরফাভাবে নির্বাচন করেছেন, নির্বাচন কমিশনার তারা বানিয়েছেন, তাদের কথা মতো চলেছে এবং পুলিশ তাদের কথা মতে, বিজেপি তাদের কথা মতে।
আচ্ছা, এটা তো নির্বাচনের পর থেকে এই আলোচনা বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ কন্টিনিউয়াস চলছে, তো আপনি স্পেসিফিক কোনো কিছু বলতে চান কিনা এই মোস্তফা ফিরোজ বা নাইম নিজামের কাছে কোনো
প্রশ্ন? মোস্তফা কামাল পাশা বাবুল ভাই, আমি আমার নাম।
জি,
আমি বলছি যে আমাদেরও দুর্বলতা আছে, আমাদের নেতাদেরও দুর্বলতা আছে, আমি সবকিছু মিলিয়ে বলবো নেতাদের কাছে আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই, আমাদের নেতাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে হটাতে হবে।
জি, আপনাকে আপনাকে ধন্যবাদ মোস্তফা কামাল পাশা বাবুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের হাতে আর মিনিট দুয়েক সময় আছে, মোস্তফা ফিরোজ আপনাকে এক মিনিটের মধ্যে একটু আমি দুই তিনটা প্রশ্ন করতে চাই, আমাদের অসংখ্য শ্রোতা প্রশ্ন করেছেন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে দল এখন সংসদ গঠন করেছে এবং মন্ত্রিপরিষদ করবে, তারা কেমন হবে, জবাবদিহিতা কতটুকু থাকবে, কার কাছে জবাবদিহি হবে, মন্ত্রী পরিষদ কেমন হবে এবং বাংলাদেশের ভবিষ্যতে তারা কতটুকু অবদান রাখবে সমৃদ্ধিতে?
এটি বলার কঠিন, তবে যেহেতু বাংলাদেশের রাজনীতিটা এবং সরকারি দলের বিশেষ করে মানে এক কেন্দ্রিক, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর উপর ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে, সুতরাং উনি দিক নির্দেশনা যদি দেন সঠিকভাবে এবং উনি যদি চান যে আগামী দিনের আমাদের শাসন কাঠামো, বিচার কাঠামো, অন্যান্য সমস্ত ক্ষেত্রে এবং আমাদের দেশের গণতন্ত্র এবং উন্নয়নে যার যার অবস্থান কি হবে, এটা যদি সঠিকভাবে তিনি পরিচালিত করতে পারে তাহলে তার কিন্তু আউটকাম পাবো, কারণ একটা বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ, কারণ এই ধরনের শাসন ব্যবস্থায় যে ধরনের একচেটিয়া মনোভাব এবং এক ধরনের কি বলবো এক ধরনের স্বৈরতান্ত্রিক কিন্তু একটি পরিস্থিতি উদ্ভব হয়,
সেই জন্য পরিস্থিতিটাকে
মাননীয় প্রধানমন্ত্রী কতখানি নিউট্রাল করতে পারবেন এবং ভারসাম্য করতে পারবেন নিজের দলের মধ্যেই
সেটাই দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নঈম নিজাম একই প্রশ্নে এবং একটু যুক্ত করতে চাই যে ভবিষ্যতে বিএনপি গণফোরাম সহ ঐক্যফ্রন্টের পরিকল্পনা কি হতে পারে, খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কে এই সরকারের বক্তব্য কি হতে পারে ভবিষ্যতে?
দেখুন, আমার কাছে মনে হয় তারা কি প্রক্রিয়া গ্রহণ করবে তাদের তাদের রাজনৈতিক এখতিয়ার তাদের নিজস্ব বিষয়। একজন সংবাদকর্মী হিসাবে আমি যদি তাদের কাছে বলতে চাই তাদেরকে, সেটা হলো তাদের উচিত হলো এখন এই মুহূর্তে বসে তাদের যেখানে তাদের কোথায় ভুল ছিল, দেখেন শেখ হাসিনাও কিন্তু বলেছিল যে যদি আমার এবং আমার সহকর্মীদের বলে এটাকে আমি ক্ষমা পাচ্ছি, কিন্তু বিএনপি তার অতীত কর্মকাণ্ডে যদি কোন রকম অবস্থান গ্রহণ করতে পেরেছিল যে সেটা আগে পারেনি, তাহলে হচ্ছে বিএনপিকে এখন বাস্তবতা আসতে হবে, বাস্তববাদী তাদের কি কারণে তারা কোনো অবস্থান গ্রহণ করতে পারে নাই, কোথায় তাদের মনোনয়নে ভুল ছিল, কোথায় তাদের মানুষের মন জায়গা করতে পারে নাই, কোথায় তারা প্রফেশনালদের কাছে যেতে পারে নাই, এই জায়গাগুলো পরিষ্কার করে তাদেরকে স্বচ্ছ অবস্থান গ্রহণ করতে হবে আগামী দিনের রাজনীতির জন্য, সেটি বাংলাদেশের জন্য পজিটিভ হবে, কারণ আমরা আমাদের সকল দলকে নিয়ে সকল মতকে নিয়ে এগিয়ে যেতে হবে।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবু নাসের রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আলাপন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।